ক্লাস 10 আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটা পড়ছিলাম। আগের দিন কবি পরিচিতিটা পড়ে আমরা দুটো প্যারাগ্রাফ দুটো অনুচ্ছেদ পড়েছিলাম, আজকে আমরা তার পরের অংশ থেকে পড়ব। এই যে পরের যে অনুচ্ছেদটা আমরা পড়তে যাচ্ছি, এইখানটায় একটা কঠিন বা ভয়ঙ্কর সময়ের বা একটা দুঃসময়ের একটা চিত্র তুলে ধরেছেন কবি। এই সময়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি যে 1939 সাল থেকে 1945 সাল অবধি হয়েছিল, 1943 সালে একটা ভয়াবহ গ্রাম বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। আবার যুদ্ধের প্রকোপেও বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা সেই সময়টাকে এখানে তুলে ধরা হয়েছে, আমি একটু পড়ছি। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপরে খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তুলে যে দিনগুলি রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। অর্থাৎ সেই কঠিন সময়টা, সেই দুঃসময়টা, সেই দুর্ভোগের সময়টা জগৎ থেকে চলে গেছে। তাহলে সেই দুঃসময়টাকে কাটিয়ে যে সময়টা এসেছে, সেই সময়টাতে এখন নতুন করে আবার নিজেদের গড়ে তুলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। তাই আজকে অবশ্যই বসন্ত এসেছে, তাতে ফুল ফুটলো কি না ফুটলো তাতে কোনো যায় আসে না। আলোই চোখে কালো ঠুলি পরিয়ে তারপরে খুলে, এখানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্ল্যাক আউটের দিনগুলো ছিল সেই দিনগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ সেই সময় ওই আমাদের শহর কলকাতায় জাপানি বোমা পড়ার ভয়ে শহরের রাতের আলো বা সন্ধেবেলার আলোগুলোকে নিভিয়ে দেয়া হয়েছিল, বা আলোর ওপর কোনো কালো রঙের পর্দা বা কালি দিয়ে আলোটাকে বন্ধ করে দেয়া হয়েছিল, যাতে ওপর থেকে যদি কোনো বোমারু বিমান আক্রমণ করে তাহলে আলো দেখতে পেয়ে যাতে ওপর থেকে বোম না ফেলে, তাহলে একটা বিরাট ধ্বংসকার্য সংঘটিত হবে। এইটাকেই ব্ল্যাক আউট, যুদ্ধের সময় এগুলো করা হয় যাতে বোমারু বিমানের পাইলটের কাছ থেকে শহরটাকে বাঁচানোর জন্য, কারণ ওরা উপর থেকে আলো দেখলো লক্ষ্য করে বোম ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে জাপানিরা আক্রমণ করতে পারে, কারণ তখন ইংরেজরা জাপানিদের শত্রু আর আমাদের দেশ তখন ইংরেজের অধীন, ফলে জাপান আক্রমণ করে উপর থেকে বোমা ফেলতে পারে। এই সময় কলকাতায় একটা জাপানি বোমার একটা বিরাট ভয় সৃষ্টি হয়েছিল, যার ফলে সন্ধেবেলায় বা রাতের দিকে যাতে উপর থেকে বিমান আক্রমণগুলো রাতের দিকেই হতো, তার ফলে সন্ধেবেলায় আলো টালো নিভিয়ে ফেলার একটা সরকার থেকে নির্দেশ জারি করা হয়েছিল। আর যেসব গাড়ি টাড়ির আলো বা যে আলোগুলো না জ্বললেই নয় সেইগুলোকে কিছুটা কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়েছিল, যাতে উপর থেকে কালো অন্ধকারই দেখায়। এই অবস্থাটাকে বলছে আলোই চোখে কালো ঠুলি পড়িয়ে তারপরে খুলে। অর্থাৎ সেই যুদ্ধের দিনগুলো চলে গেল, সেই রকম একটা ভয়ঙ্কর অবস্থার বা দুঃসময় কেটে গেল, তাই তারপরে খুলে কথাটা ব্যবহার হয়েছে। আলোর চোখে কালো ঠুলি পরানো হয়েছিল সেই যুদ্ধের সময়টা, এটাই কবিতার পটভূমি। এবং তারপরে সেই দিনগুলো চলে গিয়েছে আর নেই, তাই কবি আগেই বলেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এখন এই যুদ্ধের পরে যে ভাঙাচোরা অবস্থা জগতে থাকলো, সেইটাকে আবার নতুন করে মেরামত করে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা আমাদের, তার প্রতি কবি উৎসাহিত করছেন। অর্থাৎ আবার সমাজকে এখন নতুন করে আবার পরিবর্তন করে আবার সভ্যতার দিকে, আবার উন্নতির দিকে, আবার সামনের দিকে এগিয়ে চলতে হবে। তাহলে সেই যুদ্ধের, সেই ব্ল্যাকআউটের ভয়ঙ্কর দিনগুলো পৃথিবী থেকে সরে গেছে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তুলে, এরকম দিনও গিয়েছে। অর্থাৎ 1943 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, খাদ্যের অভাবে গ্রামেগঞ্জের বেশ অবস্থাপন্ন মানুষও শয়ে শয়ে মরতে আরম্ভ করলো। তারা ভাবলো যে শহরে গিয়ে হয়তো খাবার পাবে, জমি জায়গা বাড়ি ঘর বিষয় সম্পত্তি বিক্রি করে তারা শহরে চলে এলো, ভাবলো সেখানে খাবার পাবে, কিন্তু খাবার সেখানে পায়নি। সেখানেও না খেতে পেয়ে তারা যেখানে সেখানে রাস্তায় হাজার হাজার মানুষ মরে পড়েছিল, এবং তখনকার দিনের লোকজনের স্মৃতিকথায় জানা যায় যে রাস্তাঘাটে যেখানে সেখানে মরা পড়ে থাকতো, সব না খেতে পেয়ে মৃত্যু। সেই সময়টা কবি সুভাষ দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন, তাই তিনি বললেন, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তুলে, এই সময়টা কেটে যাওয়ার পর যেসব মানুষজন আবার বেঁচে থাকলো, এই যে আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে বলে একটা ড্যাশ, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তুলে, তার এখানেও একটা ড্যাশ, অর্থাৎ এই তারপরে খুলে বলে সেন্টেন্সটা ইনকমপ্লিট, বাক্যটা সম্পূর্ণ হলো না, এরকম বহু ঘটনা ঘটেছে আর কি। তারপরে তুলে, এটাও অসমাপ্ত একটা বাক্য, ড্যাশ, অর্থাৎ এই রকম বহু দুঃসময় কেটে গিয়েছে, চলে গিয়েছে। কবি কামনা করছেন, মানবতাবাদী কবি কামনা করছেন যে দিনগুলি রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। অর্থাৎ এই যে যুদ্ধের দিনগুলো, এই যে দুর্ভিক্ষের দিনগুলো, মানব সভ্যতার উপর একটা বিরাট অভিশাপ নেমে এসেছিল, মানব সভ্যতাকে মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু কবি তো তা চান না। মানুষের মঙ্গলে, সমাজের মঙ্গলে, দেশের মঙ্গলে, সমস্ত জগতের মঙ্গলের জন্যই তো কবি কলম ধরেন, তাই কবি কামনা করছেন এই ভয়ঙ্কর দিনগুলো যে চলে গেছে সেগুলো যেন না ফেরে। অর্থাৎ সেই দিনগুলো চলে যাওয়ার পর আরেকটি এমন একটা দিন এলো, সেই দিনটা হচ্ছে গায়ে হলুদ দেয়া বিকেল, সেই দিনটা চলে এলো। অর্থাৎ সে সময়টা কেটে গেছে, সে ভয়ঙ্কর সময়গুলো চলে গেছে জগৎ থেকে, এখন গায়ে হলুদ দেওয়া বিকেল, আমরা বিকেলের দিকে একটা মিষ্টি রোদ ওঠে, ঠিক মনে হয় যেটা অনেক সময় বলা হয় যে কোণে দেখা আলো, এই রকম সূর্য তখন ডুবতে থাকে এবং তার লাল ছটায় মেঘের মধ্যে প্রতিফলিত হয়ে সুন্দর একটা মনোরম আলোর সৃষ্টি করে বিকেল বেলায়। তাকে কবি একটা বিশেষণে, একটা অলঙ্কারে ভূষিত করলেন, গায়ে হলুদ দেওয়া বিকেল, বিকেলটাকে বললেন গায়ে হলুদ দেওয়া। সুতরাং গায়ে হলুদ কথাটা বিবাহের, বিয়ের আগে একটা অনুষ্ঠান করা হয়, আমরা সকলে জানি গায়ে হলুদের একটা অনুষ্ঠান হয়, অর্থাৎ এখানে একটা বিয়ের প্রসঙ্গ উঠে এলো। তারপরেই কবি বলছেন, একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। হরবোলা কথাটার মানে হচ্ছে যে তার গলায় নানা রকম পশু পাখি জীব জন্তুর ডাক নকল করে মানুষকে আনন্দ দেয়, তাদেরই হরবোলা বলে। আমরা উৎসব, এই অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান টনুষ্ঠানে এরকম গলা করে মানুষকে আনন্দ দিচ্ছে অনেক ব্যক্তিকে দেখি, এদের বলে হরবোলা। কোন একটা ছেলে, সে হরবোলা, অর্থাৎ তার গলায় কোকিলের ডাক নকল করে ডেকে যেত, তার বিনিময়ে সে দুটো পয়সা পেত। এই যে এই রকম একটা ছেলের প্রসঙ্গ এলো, সেই প্রসঙ্গটা কেন এলো সেটা পরের প্যারাগ্রাফে আছে। তাহলে যে ছেলেটা এইরকম ডেকে যেত, সেই ছেলেটাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। কোন দিনগুলো? সে ভয়ঙ্কর দিনগুলো, অর্থাৎ ছেলেটা যে আর কোনোদিন ফিরে আসবে না তার জন্যে দায়ী সেই যুদ্ধের দিনগুলো, সেই দুর্ভিক্ষের দিনগুলো, অর্থাৎ সেই দিন ভয়াবহ সেই ভয়ঙ্কর দিনগুলোর মধ্যে ছেলেটা হারিয়ে গেছে। তাহলে এই যে এত সব কথা, কি হচ্ছিল, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এ গলি আইবুড়ো মেয়ে এলিঙে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভেবেছিল। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে, লাল কালিতে ছাপা হলদে চিঠিটা কি, বিয়ের চিঠি, বিয়ের চিঠি এইভাবেই ছাপা হয়। মেয়েটা আইবুড়ো, আইবুড়ো মেয়ে কাকে বলে, মেয়েটা আইবুড়ো, আইবুড়ো মেয়ে বলে যে মেয়ের বিবাহের বয়স হয়েছে অথচ বিয়ে হয়নি তাকেই আইবুড়ো মেয়ে বলে। মেয়েটা কালো কুচ্ছিত, একটা গলির এইরকম আইবুড়ো মেয়ে, তার অন্যান্য মেয়ের মতো সেও হয়তো একটা ঘর সংসারের স্বপ্ন দেখেছিল, স্বামী সন্তান নিয়ে সুখের একটা সংসার করবে, সে যত কালো কুচ্ছিতই হোক না কেন এই ধরনের একটা সুখের সংসারের স্বপ্ন সব মেয়েই দেখে। কারণ প্রেম এখানেই এই প্যারাগ্রাফটার মধ্যেই কবি সুভাষের একটা প্রেম ভাবনা জেগে উঠেছে, কারণ প্রেম ভালোবাসা এটা এমনই একটা ব্যাপার, এটা মনে যখন আসে তখন কি অসুন্দর, কে সুন্দর, কার অনেক অর্থ আছে, বিষয় সম্পত্তি আছে, কার নেই, কে ধনী কে দরিদ্র এর পরোয়া করে না, সবার জীবনে এটা আসে। এই মেয়েটির জীবনেও এসেছিল, সেই মেয়েটির জীবনেও এই রকম স্বপ্ন জেগে উঠেছিল, একটা বিয়ের স্বপ্ন, একটা ঘর সংসারের স্বপ্ন। সেই হরবোলা যে ছেলেটা কথা মেয়েটা ভাবছে, তাকে সেই ছেলেটাও মেয়েটার জীবনকে প্রভাবিত করেছিল, মেয়েটার জীবনের মধ্যে হয়তো এইরকম প্রেম ভাবনা জাগিয়ে তুলেছিল, কিন্তু সেই ভয়াবহ সেই ভয়ঙ্কর দিনগুলো, সেই কঠিন সময়টা ছেলেটাকে কেড়ে নিয়েছে, হয়তো সেই কারণেই মেয়েটার সমস্ত স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। রেলিং এ বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল, অর্থাৎ তার সেই ভেঙে যাওয়ার স্বপ্নের কথা সে ভাবছিল। রেলিং এ বুক চেপে ধরে তার ভেতরের মধ্যে সেই স্বপ্নের, সেই তার ভেঙে যাওয়ার স্বপ্নের, স্বপ্নটাকে ভেঙে যাওয়ার জন্যে যে তার মনের মধ্যে একটা তোলপাড়, যে একটা আলোড়ন হচ্ছে সেটাকে যেন দমিয়ে রাখার জন্যে সে রেলিং এ বুক চেপে ধরেছিল। আর ঠিক সেই সময় তার স্বপ্নটাকে একদম চোখের সামনে তুলে ধরল, কি ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো আ মরণ, পোড়ার মুখ লক্ষ্মী চেহারা প্রজাপতি। এখন আমাদের একটা ধারণা, একটা সংস্কার, বা আমরা বলে থাকি যে গায়ে প্রজাপতি বসলে একটা বিয়ের সম্বন্ধ বা একটা বিয়ের সম্পর্ক ঘনিয়ে ওঠে। এগুলো আমরা কি করি, আমরা এটা একটা সংস্কার, এটা মনে মনে আমরা ভাবি, এটা মনে মনে একটা কল্পনা। অর্থাৎ প্রজাপতি বিয়ের একটা লক্ষণ, মেয়েটা যখন এইসব ভাবছিল তখন চোখের মাথা খেয়ে, চোখের মাথা খেয়ে কথাটা বললো, বললো কেন, আমরা যদি ভুলবশত একটা কোনো কিছুতে মানে এটা কোনো যেটাতে পা দেওয়ার নয় পা দিয়ে ফেলি, কারো গায়েই হয়তো পা লেগে গেল, তখন বলি আরে বাবা তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি, একটু দেখেও চলতে পারিস না, এইরকম কথাটা বলি। অর্থাৎ ভুল করাটা এর মাথা খাওয়া বলে। তাহলে প্রজাপতিটার এই মেয়েটার গায়ে বসার কথা নয়, কারণ তার বিয়ের কোনো সম্ভাবনাই নেই, যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। হয়তো সেই যুদ্ধের ভয়াবহ দিনগুলো সেই সম্ভাবনাটাকে ধ্বংস করে দিয়েছে। মেয়েটা কালো কুচ্ছিত আইবুড়ো, তার বিয়ের বয়স হয়তো পেরিয়েও গেছে। তাহলে এই সময় তো তার গায়ে প্রজাপতি বসার কথা নয়। কিন্তু এসে বসল, আর সঙ্গে সঙ্গে মেয়েটার মনে মনেই হয়তো উচ্চারণ উচ্চারিত হলো, আ মরণ, পুরাণ মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, আ মরণ, পুরাণ মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। মেয়েটা কি প্রজাপতিটা বসার জন্যে সত্যিকারেরই মনে মনে অসন্তুষ্ট হয়ে প্রজাপতিটাকে গালিগালাজ করলো, তাকে কটু কথা খারাপ কথা শোনালো, লক্ষ্মী পুরাণ মুখ লক্ষ্মী ছাড়া বলে? কিন্তু না, এখানে ভাবতে হবে এই প্রজাপতিটা বসার জন্য মেয়েটার যেন একটা সমর্থন, একটা সাপোর্ট, একটা খুশির ভাব আছে মনে মনে, যেন সে হঠাৎ লজ্জা পেয়ে গেল। যেমন কোনো মেয়েকে তার বিয়ের কথা বললে সে লজ্জায় এইরকম, আ মরণ, পুরাণ মুখ লক্ষ্মী ছাড়া চুপ কর, এরম ধরনের কথা অনেকে বলে। অর্থাৎ তার মনে মনে সে খুশি হয়ে উঠল, কিন্তু একটা কপট রাগ দেখালো। এখানেও তাই, মেয়েটা বিয়ের সম্ভাবনা না থাকলেও সে কালো কুচ্ছিত, তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে গেছে, আর হবার নয়, কিন্তু তবুও যেন একটা আশা, একটা ক্ষীণ একটা আশা জেগে উঠে মেয়েটাকে লজ্জায় ফেলে দিল। তাই আ মরণ, পুরাণ মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি, এটা যেন লজ্জা মিশ্রিত একটা সামান্য সমর্থন, একটা সামান্য একটু খুশির ভাবও জেগে উঠল, কিন্তু তা তো হবার নয়। তাই শুধু শুধু স্বপ্ন দেখে লাভটা কি? কারণ যে স্বপ্ন পূরণ হবার নয়, সেই স্বপ্নকে আঁকড়ে ধরে থাকলে তো হবে না। কারণ সেই স্বপ্নে এটা ভাবার মুহূর্তেই তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অর্থাৎ সে তার স্বপ্নের সমাপ্তি, তার ভাবনা চিন্তার সমস্ত কিছু শেষ। না, যেটা পূরণ হবার নয়, জোর করে সেটাকে মনের মধ্যে আনা তো ঠিক নয়। তাই তার সমস্ত চিন্তা ভাবনাটাকে, খুশির চিন্তা ভাবনাটাকে মন থেকে মুছে ফেলে দিয়েই সে দরজা বন্ধ করলো, অর্থাৎ তার মন থেকে এই স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিল। যা হওয়ার নয় তা জোর করে মনের মধ্যে স্থান দিয়ে কোনো লাভ নেই। কিন্তু তারপরে দেখা গেল অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। যে গাছটা একসময় পাঁজর ফাটিয়ে হেসেছিল, এখন দেখা যাচ্ছে সেই গাছটা এখন মুখ চাপা দিয়ে হাসছে, অন্ধকারে মুখ চাপা দিয়ে। এই অন্ধকারটা কিন্তু দুঃসময়ের একটা ইঙ্গিত। যুদ্ধ বিধ্বস্ত সময়টাকে ইঙ্গিত করছে, যুদ্ধে, যুদ্ধ মানব সভ্যতার উপর যে বিরাট অভিশাপ এনে মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, সেই সময়টা থেকে একটু 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 করে মানুষ আবার নতুনভাবে মাথা চাড়া দিয়ে জেগে উঠছে এবং সামনের দিকে এগিয়ে চলার একটা চেষ্টা শুরু করেছে। তাহলে অন্ধকারটা কাটেনি, পুরোপুরি বসন্ত আসেনি, তাই ফুলের আগমন না থাকলেও কবি জোর করে বসন্তকে আনছেন, বলছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই জন্যেই, কারণ পুরনো জিনিসগুলোকে মনের মধ্যে চেপে রেখে আমরা দুঃখে যন্ত্রণায় কষ্টে এক জায়গায় থেমে থাকলে হবে না, সেই সব সমস্ত দুঃসময়কে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। অর্থাৎ পুরাতনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলা, এইখানেই কবি সুভাষের মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা ইঙ্গিত এখানে দিয়েছেন। তিনি কমিউনিজমে বিশ্বাস করতেন, বাম মনোভাবাপন্ন ছিলেন, অর্থাৎ সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে পুরনোকে ধ্বংস করে নতুনের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নতুনকে আনয়নের জন্যই তিনি ডাক দিয়েছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মেয়েটা দরজা বন্ধ করলো, তার স্বপ্নগুলোকে চুরমার করে সে যেন একটু অন্তর্মুখ ভেতরের দিকে চলে গেল, কিন্তু তা নয়। এই যে গাছটার মুখ চাপা দিয়ে হাসাটার মধ্যে একটা বিদ্রুপ আছে, একটা ব্যঙ্গ আছে, অর্থাৎ সমগ্র যুদ্ধের পর মানুষ সমস্ত তার ক্ষয়ক্ষতিকে মেনে নিয়ে সে ক্ষয়ক্ষতিকে স্বীকার করে তার ক্ষয়ক্ষতি দুর্যোগ বিপর্যয়কে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত পৃথিবী জুড়ে জগৎ জুড়ে একটা পরিবর্তন হচ্ছে। সুতরাং এখন ভেতরের দিকে দরজা বন্ধ করে ঢোকা নয়, যা ঘটে গিয়েছে সেইগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলাটাই উচিত, কারণ সময়ে সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটবেই এবং এই পরিবর্তন সকলকে প্রভাবিত করবে। মেয়েটা যে তার সেই ভেঙে যাওয়ার স্বপ্নের জন্যে দরজা বন্ধ করে দিল তা নয়, এখন সে সব কিছু দুঃখ যন্ত্রণা দুর্ভোগ কষ্ট সেগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সমগ্র বিশ্ব সেইভাবে এগিয়ে চলেছে, চলছে চলছে বলেই আমরা আজকের যুগে এসে পৌঁছাতে পেরেছি। সুতরাং সেইখানে তালে তাল দিয়ে মেয়েটাকেও সামনের দিকে এগিয়ে চলতে হবে। এখন আমার স্বপ্ন ভেঙে গিয়েছে বলে আমি দরজা বন্ধ করে দিলাম তা না, সামনের দিকে পা ফেলে দরজা খুলে সামনের দিকে পা ফেলে এগিয়ে চলার সময় যে পরিবর্তন বিশ্ব জুড়ে ঘটে চলেছে সেই পরিবর্তনের রাস্তায় সমানভাবে পা ফেলে সকলের সঙ্গে এগিয়ে যেতে হবে। তাই মেয়েটার দরজা বন্ধ করার সঙ্গে মেয়েটাকেই যেন সেই গাছটা মুখ চাপা দিয়ে হাসে বিদ্রুপ করল, আর এই গাছটা মেয়েটাকে বিদ্রুপ করার মধ্যে দিয়ে গাছটার বিদ্রুপ করার মধ্যে দিয়ে কবি বুঝিয়ে দিলেন, কবিও বিদ্রুপ করলেন তাদেরকে যারা ঠিক সময়ের সঙ্গে পা ফেলে সমস্ত বিপর্যয়কে কাটিয়ে উঠে এগিয়ে চলতে জানে না, তাদেরকেও বিদ্রুপ করলেন। অর্থাৎ কবি সুভাষ সবসময় শ্রেণী সংগ্রাম বা সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে একটা পরিবর্তন চাইতেন, যেমন বাম মনোভাবাপন্ন মানুষজনেরা চেয়ে থাকে, কমিউনিজমে যারা বিশ্বাসী তারা চেয়ে থাকে, কবি সুভাষও মনপ্রাণে তাই ছিলেন, তাই চাইতেন। তাহলে যুদ্ধের পরের দিনগুলোতে সেই বিপ্লবের মধ্যে দিয়ে সেই সংগঠিত মানুষের একত্র চেষ্টার মধ্যে দিয়ে যে একটা বিরাট পরিবর্তন এনে এগিয়ে চলতে হবে, সেটাই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে কবি সুভাষ বলেছেন। তাই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবিতাটা শেষ হলো, আমি এর সম্বন্ধে দু একটা প্রশ্ন দেব, প্রশ্নগুলো করবে, আর এই নিয়ে দেখব বোর্ডের কি প্রশ্ন পড়েছে না পড়েছে সেইগুলো আমরা পরের দিন আলোচনা করব। সেই সঙ্গে অন্যান্য রচনা বা ব্যাকরণ ট্যাকরণ নিয়েও কিছু আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।